Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বর্ধমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে, যেমনটি একটু আগেই শুনলেন, বর্তমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। আমরা হয়তো সকলেই জানি যে গত 2রা অক্টোবর পশ্চিমবঙ্গে বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি বাড়িতে বোমা বিস্ফোরিত হয়। অভিযোগ রয়েছে যে ওই বাড়িতে বোমা তৈরির সাজ সরঞ্জাম এবং অন্য সব অস্ত্রশস্ত্র ছিল। অভিযোগ আরও রয়েছে যে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী দল জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি সেখানে সক্রিয় হয়ে উঠেছে এবং এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানো। কেবল বর্ধমান নয়, অন্যান্য জায়গায়ও এসব ব্যাপারে তদন্ত করে দেখছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। সেখানকার বিরোধী দলগুলো এর জন্য দায়ী করছে তৃণমূল কংগ্রেস দলকে, কারণ যে বাড়িতে এই বিস্ফোরণটি ঘটে তার মালিক হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা নুরুল হাসান চৌধুরী। বিস্ফোরণের পর ওই বাড়িতে প্রবেশে বাধা দেন কিছু মহিলাও। এরই মধ্যে মাদ্রাসা, যে এইসব উগ্রপন্থীদের রিক্রুটমেন্টের প্রধান জায়গা, সে নিয়েও তর্ক বিতর্ক চলছে পক্ষে বিপক্ষে। গতকালকের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হচ্ছে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণহানির ছক কেটেছে। এ ব্যাপারে বাংলাদেশকে বিশেষ দোষিয়ার দেওয়ার কথাও বলেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন সার্ক সম্মেলনে তদন্ত রিপোর্ট সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসব ব্যাপারে অবহিত করবেন বলে কথা আছে। সমস্ত খবরই উদ্বেগজনক। ভারত, বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিয়ে সকলে উদ্বিগ্ন এমন এক সময় যখন বিশ্বে অন্যত্র উগ্রবাদী জঙ্গিরা তৎপর। শ্রোতাদের প্রশ্ন উত্তরের মধ্য থেকে আমরা আজ প্যানেলিস্টদের মূল্যায়ন শুনব। আজ আমাদের অতিথিদের মধ্যে রয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অব সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেন পলিসির অধ্যাপক জয়ন্ত কুমার রায়। অধ্যাপক জয়ন্ত রায়, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
এবং ঢাকায় থেকে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক শাফকাত মুনির। শাফকাত মুনির, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাচ্ছি। প্রশ্নকর্তাদের কাছে অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্য এবং প্যানেলিস্টদের উত্তরদাতাদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানো। প্রথম প্রশ্নটি নিচ্ছি পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, আমি ফরিদপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী বলছিলাম। সম্প্রতিকালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে যে বিস্ফোরণের ঘটনা ঘটল, এর সাথে বাংলাদেশের জেএমবি সম্পর্কতা নিয়ে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ মিডিয়ায় আমরা যেভাবে নানা খবর পাচ্ছি, তাতে বাংলাদেশে কয়েক বছর ধরে যে জঙ্গি উত্থান হয়েছিল, এরা কি পশ্চিমবঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করে নতুনভাবে সংগঠিত হওয়া এবং তৎপর হয়ে বাংলাদেশ সহ এই উপমহাদেশে যে ইসলামের নামে যে নতুন একটা ঘোষণা এসছে আল কায়দার প্রধান জাওয়াহরির কাছ থেকে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তারই ধারাবাহিকতা কিনা, না ভারত জুড়ে যে এক ধরনের ইসলাম পন্থীদের কাশ্মীরে রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে, এটারই অংশ কিনা গোয়েন্দা সংস্থা বা ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে কিছুটা কোণঠাসা করার জন্য বা অপবাদ দেওয়ার জন্য এ ধরনের কোন প্রচারণা চালাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং এই জাতীয় প্রশ্ন আমাদের রয়েছে।
মনিরুজ্জামান নাসিম আলী তিনটি প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হচ্ছে যে পুরনো জঙ্গিবাদীরা যারা 2005 সালের দিকে বাংলাদেশে জঙ্গি আক্রমণ চালিয়েছিল, তারা কি নতুন করে তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতা কিনা। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাশ্মীরের মতো আঞ্চলিক সমস্যা নিয়ে এই উগ্রবাদ কিনা। আর শেষ প্রশ্ন ছিল যে বাংলাদেশকে অপবাদ দেওয়ার জন্য এই ধরনের প্রচারণা কিনা ভারতের তরফ থেকে। আমি প্রথমেই ডক্টর সাইদ ইফতিকার আহমেদের কাছে যাচ্ছি।
উনি একটি ভালো প্রশ্ন করেছেন। আমি উনার উত্তর দেওয়ার আগে আমি একটু যেটি বলতে চাই সেটি হচ্ছে, যখন আমরা জঙ্গিবাদ বা জঙ্গি সংগঠন বলি তখন কিন্তু তাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি সম্পর্কে কিন্তু এক ধরনের পরিষ্কার ধারণা আমাদের সামনে আসা। তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে আমি উনার উত্তর দিতে চাই। সেটি হচ্ছে, এরা জঙ্গি সংগঠন বলে অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে মাফিয়া লাইক অর্গানাইজেশন, তারা কিন্তু ব্যাপারটা তা নয়। তাদের কিন্তু একটি রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, এবং তাদের যে রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে সন্ত্রাস। তারা সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের যে রাজনৈতিক লক্ষ্য, সেই রাজনৈতিক লক্ষ্যটাকে তারা হাসিল করতে চায়, এবং সেই রাজনৈতিক লক্ষ্য হাসিলে সন্ত্রাসের পাশাপাশি তারা যে জিনিসটি চাচ্ছে, যেটিকে তারা ব্যবহার করছে, সেটা হচ্ছে ধর্ম। ধর্মকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক লক্ষ্য, এখানে হচ্ছে প্রশ্ন আসতে পারে তাদের রাজনৈতিক লক্ষ্যটা কি। আমি যেভাবে দেখি, তাদের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, একটি ফ্যাসিবাদী সমাজের জন্ম দেয়া, এবং সেই ফ্যাসিবাদী সমাজকে জাস্টিফাই তারা করছে ধর্মের ছদ্মাবরণে। যখন আমরা দেখেছি যে যেগুলিকে আমরা উন্নয়নশীল দেশ বলি, সেই উন্নয়নশীল দেশগুলো, বিশেষত মুসলিম প্রধান উন্নয়নশীল দেশ এবং ভারতে, রাজনীতিতে ধর্ম একটি বড় ভূমিকা পালন করে এবং সমাজ এবং রাষ্ট্রের ধর্মের একটি বড় ভূমিকা রয়েছে। এই জায়গাটিকে এক্সপ্লয়েট করে সন্ত্রাসের মাধ্যমে এই গোষ্ঠীগুলো আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং উনি যে প্রশ্নটি করেছেন, এর সাথে আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠনগুলো, তাদের তার যোগাযোগ রয়েছে কিনা, অবশ্যই তাদের সরাসরি যোগাযোগ না থাকলেও হয়তো সরাসরি আছে কি নাই, তারা যারা গোয়েন্দা রয়েছেন ওনারা বলতে পারবেন। কিন্তু তাদের যে মূল যে প্রেরণা, যে রাজনৈতিক প্রেরণা, তারা যে আন্তর্জাতিক যে জঙ্গিবাদ, সেই আন্তর্জাতিক জঙ্গিবাদ থেকে তারা সেই প্রেরণাটুকু পাচ্ছে, এবং তাদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন রয়েছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। সুতরাং সে সমস্ত জিনিসগুলিকে তারা এক্সপ্লয়েট করে তাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্রে সে রাষ্ট্র ক্ষমতাকে নেয়া এবং এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রের জন্ম দেয়া।
ধন্যবাদ অধ্যাপক জয়ন্ত কুমার রায়।
হ্যাঁ, আসলে অধ্যাপক ইফতিকার যা বললেন তারপরে আর খুব বেশি কিছু বলার নেই, যদিও প্রশ্নকর্তা অনেকগুলি প্রশ্ন জুড়ে দিয়েছেন। এটা অবশ্যই ঠিক যে জঙ্গি সংগঠনগুলির মধ্যে নানা ধরনের সমন্বয় গড়ে ওঠে, কোনটা জাতীয় স্তরে কোনটা আন্তর্জাতিক স্তরে, সেটা আমরা সবসময় শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বুঝতে পারি না। তা গোয়েন্দা অনুসন্ধানের প্রতিবেদন যখন হাতে আসবে তখন হয়তো এইসবগুলো কিছু কিছু বোঝা যাবে। আর বর্ধমান বা অন্যত্র যে এই ধরনের কিছু কিছু কার্যকলাপ হচ্ছে সেই সম্পর্কে প্রতিবেদন অনেকদিন ধরেই প্রকাশিত হচ্ছিল, এমনকি বাংলাদেশের সংবাদপত্রগুলোতেও প্রকাশিত হচ্ছিল, কিন্তু এখানে যথেষ্ট সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এই সম্প্রতি কয়েকদিন যাবৎ এটাকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় যে পুরনো যে জামাত তাদের যেমন এর সঙ্গে একটা যোগাযোগ আছে, যারা একসময় হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছেন এবং তার কিছু সঙ্গী সাথীর প্রাণহানি হয়েছিল, তারা আছে। এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো বিভিন্ন নামে এবং পরিবর্তনশীল নামে তারা যে নানা জায়গায় সক্রিয় তা আমরা জানি, সে কাশ্মীরেও সক্রিয়, পাকিস্তানেও সক্রিয়, বাংলাদেশেও সক্রিয়। এখন ওদের সক্রিয়তাটা পশ্চিমবঙ্গে যেন হঠাৎ নজরে এসে গেছে, যদিও আমরা জানতাম যে এরা এখানে রয়েছে, যেহেতু শেখ হাসিনা অত্যন্ত কঠোরতার সঙ্গে এদেরকে দমন করার চেষ্টা করছেন এবং তারা অনেকেই পালিয়ে চলে আসছে কাছাকাছি পশ্চিমবঙ্গে। এই খবরটা আমাদের অল্প স্বল্প আসত, কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে থেকে সবকিছু সঠিক পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।
ধন্যবাদ জনাব শাফকাত মুনির।
যে আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, কেননা আমার এর আগে অধ্যাপক ইফতেকার এবং অধ্যাপক জয়ন্তরা যথার্থই বলেছেন যে এই বিষয়টি এখন শুধুমাত্র বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও বটে। জনাব মনিরুজ্জামান নাসিম আলী যে প্রশ্নগুলো তুলেছেন খুবই চমৎকার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একটু ইলাবোরেট করতে চাই। যে বিষয়টি এখন আমাদের সামনে আসছে তা হলো যে 2005 যে সিরিজ বোমা হামলা সংঘটিত হয় জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের দ্বারা, এবং তারপরে 2006 পরবর্তী এবং 2006 এবং তার পরবর্তী সময়ে বারংবার দেখেছি যে জেএমবি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর উপর বিভিন্ন সরকার তাদের কার্যক্রমের উপরে বন্ধ করার জন্য কাজ করে গেছেন। তার ফলে বোঝা যাচ্ছে যে জেএমবির একাংশ সীমান্ত ওপারে পশ্চিম বাংলায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে বা আশ্রয় নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর ধরে এই জঙ্গি সংগঠনের উপরে গবেষণা করেছি এবং আমার গবেষণায় আজ থেকে 5-6 বছরের আগে আমি দেখেছি বিভিন্ন রিপোর্টের মাধ্যমে যে এখান থেকে জঙ্গিরা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। অতএব প্রথমেই যে বিষয়টি চলে আসে তা হলো যে জঙ্গি সংগঠনের কার্যক্রম আর কোনোভাবে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আর সীমাবদ্ধ নেই। অতএব ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিদ্যমান সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ক যে সহযোগিতার কার্যক্রম রয়েছে তাকে আরো বৃদ্ধি করতে হবে, কারণ আমরা উভয়ই এখন একটি বিশেষ গোষ্ঠী বা বেশ কিছু গোষ্ঠী দ্বারা আমরা উভয়ই আক্রান্ত বা উভয়ই আমরা এদের কাছ থেকে হুমকির সম্মুখীন। আরেকটি জিনিস আমি বিশেষভাবে বলতে চাই যে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমরা দেখেছি পত্রপত্রিকায় যে আসামের মুখ্যমন্ত্রী, ভারতে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন যে আসাম সরকার ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। অতএব ব্যাপারটি এখন কিন্তু আর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, এটা বরং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মধ্যেও ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে, যে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।
ধন্যবাদ শাফকাত মুনির। আমরা এখানে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। বিষয় হচ্ছে বর্ধমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পরবর্তী কলারের কাছে আমরা যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, রুমি বাড়ি ঢাকা থেকে বলছি। পশ্চিমবঙ্গে বর্ধমানে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে গেল সেটি কি কেবল স্থানীয় উগ্রবাদীদের কাজ নাকি এর সঙ্গে আন্তর্জাতিক উগ্রবাদীদের চক্র জড়িত? কারণ বিশ্বব্যাপী উগ্রবাদ যেমন মাথা চাড়া দিয়ে উঠেছে তাতে মনে হয় এ থেকে ভারত কিংবা বাংলাদেশে মুক্ত নয়। আপনাদের মন্তব্য জানতে চাই, ধন্যবাদ।
আরো একজন আছেন লাইনে, এই ম্যারিল্যান্ড কলম্বিয়া থেকে কাইয়ুম খান। হ্যালো,
হ্যালো, আমি মেইনল্যান্ড কলম্বিয়া থেকে কাইয়ুম খান বলছি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে বর্তমানে লাগে যে অপরাজনীতি হচ্ছে, যে ধর্মীয় সন্ত্রাসের একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, এটা অত্যন্ত গভীর উদ্বেগের বিষয়। কেননা বাংলাদেশ ভারত সীমান্ত অত্যন্ত জনবহুল এবং ছিদ্রবহুল। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে যারা জড়িত যে সমস্ত সংস্থা এবং সরকারের যে অঙ্গগুলো, তারা এ ব্যাপারে কতটা সিরিয়াস? দীর্ঘ আলোচক কিন্তু যদি এ ব্যাপারে দৃষ্টিপাত করেন তাহলে আমি খুশি হব। ধন্যবাদ।
প্যানেলিস্টদের কাছে যাওয়ার আগে আরো একটি প্রশ্ন নিয়ে নি। শুধু রংপুর থেকে লাইনে আছেন জুহি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুহি রংপুর থেকে বলছিলাম। আজকে প্যানেলিস্টদের কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভারতে বর্তমানে সম্প্রতি বিস্ফোরণ হয়ে গেছে, আমাদের দেশে বিভিন্ন সময় এই ধরনের বিস্ফোরণ হয়েছে, তো উগ্রবাদীদের দিয়ে যারা এই সমস্ত বিস্ফোরণ ঘটাচ্ছে তো তারা কি চায়, তাদের লক্ষ্যটা কি সাধারণ জনগণের ক্ষতি করে, আর উগ্রবাদীদের প্রতিকার কিভাবে সম্ভব? এটাই ছিল আজকে আমার প্যানেলিস্টদের কাছে কোশ্চেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের তিনজনকেই। প্রথম প্রশ্ন রুমি বারিক যেটা করেছিলেন যে এটি স্থানীয় উগ্রবাদীদের কাজ নাকি আন্তর্জাতিক উগ্রবাদী চক্র জড়িত, অনেকটা মনিরুজ্জামান নাসিম আলীর প্রশ্নের মতো, এবং ভারত কিংবা বাংলাদেশ মুক্ত নয়। কাইয়ুম খান করেছেন যে বাংলাদেশ তার সীমান্তের নিরাপত্তা কতটুকু পালন করতে পারে, সে দায়িত্ব কিভাবে পালন করতে পারে, এবং জুহি রংপুর থেকে প্রশ্ন করেছিলেন উগ্রবাদীদের লক্ষ্য কি, প্রতিকার কি হতে পারে। আমরা প্রথমেই যাচ্ছি আবারও ডক্টর সাইদ ইফতেকার আহমেদের কাছে।
আমি আগে যেটা বলেছিলাম যে এই সমস্ত উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী তারা যে রাজনৈতিক লক্ষ্যটি হাসিল করতে চায় আর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো বা ফ্যাসিস্ট সোসাইটি গড়ে তোলা, এখানে আমরা যদি ফ্যাসিজম সম্পর্কে জানি, ফ্যাসিজম কিন্তু একটি আন্তর্জাতিক মুভমেন্ট, এটি সুতরাং এরাও এই যে মুভমেন্টটা আমরা দেখছি বিশ্বব্যাপী একটি উগ্রবাদী আন্দোলন, এটি কিন্তু একটি তার একটি আন্তর্জাতিক ডাইমেনশন রয়েছে, এবং তারা তাদের সেই জিনিসটাকে আপনার যেটা করছে, যেহেতু আন্দোলনটার জন্মস্থান হচ্ছে মূলত উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে, সুতরাং সেই মুসলিম দেশগুলো যে ইসলাম যে ধর্ম, সেই ধর্মের যে বিভিন্ন রেটরিককে তারা ব্যবহার করছে তাদের সেই আন্দোলনগুলোকে জাস্টিফাই করার জন্য, এবং সেই রেটরিকের একটা বিষয় হচ্ছে যে খিলাফাত, সেই শব্দটিকে তারা ব্যবহার করছে যাতে তারা বুঝাতে পারে যে তারা ধর্মের জন্য কাজ করছে। এবং খিলাফত যে মুভমেন্টটা
তত্ত্বগত ভাবে সেটা হচ্ছে একটা গ্লোবাল মুভমেন্ট। সুতরাং আমরা যে বিভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা দেখছি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেটা স্থানীয় জঙ্গি গোষ্ঠী ঘটালো, তাদের মধ্যে এক ধরনের ইন্টারকানেকশন বা এক ধরনের সম্পর্ক রয়েছে এবং তারা অ্যাজ এ পার্ট অফ দ্য গ্লোবাল মুভমেন্ট, সেই মুভমেন্টের অংশ হিসেবে তারা স্থানীয়ভাবে কাজ করছে। শুধু তাদের আলটিমেট গোল হচ্ছে খিলাফত এবং তাদের আশু গোল হচ্ছে যে যে অঞ্চলে তারা কাজ করছে সেই অঞ্চলে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং সেটার মাধ্যম হিসেবে তারা যে বিষয়টাকে বেছে নিচ্ছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়া।
প্রফেসর জয়ন্ত রায়,
হ্যাঁ, আমার মনে হয় যে অধ্যাপক ইফতিকার চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন এবং এটা ঠিক যে স্থানীয় যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে আন্তর্জাতিক গোষ্ঠীরও যথেষ্ট যোগাযোগ আছে। আর মনে রাখতে হবে যে বর্তমানে বিস্ফোরণটা কিন্তু আচমকা ঘটেছিল, ওটা ঘটানো হয়নি, অর্থাৎ বোমা তৈরি করতে গিয়ে হঠাৎ একটি ফেটে যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওই দুর্ঘটনা না ঘটলেও ওই ধরনের কার্যকলাপ চলছে এবং অনেকদিন ধরেই চলছে, এবং সেটা প্রমাণ হচ্ছে যে কাছাকাছি যেসব মাদ্রাসায় এমনকি মহিলাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলিও এবার পুলিশের নজরে এসেছে, যেটা দুঃখের বিষয় যে হয়তো আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতিটি অংশই এ ব্যাপারে সক্রিয় নয়। এবং যেহেতু আমাদের মধ্যে একটা আমাদের যে শাসন ব্যবস্থা তাদের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, যেমন আইন শৃঙ্খলাটা মোটামুটি ধরা হয় যে রাজ্যের এখতিয়ারভুক্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হলো এবং তারা এবার ব্যাপারটা গভীর মনোযোগের সঙ্গে দেখছে। এবং আশা করা যায় যে যে প্রতিবেদনটা আমাদের কেন্দ্রীয় সংস্থা দেবেন সেটার ভিত্তিতে আরো দীর্ঘমেয়াদী কিছু কিছু কাজ করা যাবে। কারণ এটা তো ঠিকই যে যদি এই সব জিনিস রুখতে হয় তার দুটো দিক আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, অর্থাৎ স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসাবে যারা জঙ্গি তাদেরকে কারারুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা তো নিতেই হবে, আর দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে শিক্ষার উন্নতি ঘটাতে হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে, যাতে বিভিন্ন যে যারা সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করছেন তাদের যোগদানের ইচ্ছাটা দুর্বল হয়ে পড়ে এবং সেক্ষেত্রে সন্ত্রাসী গোষ্ঠীগুলি আর তাদের তাদের প্রভাব বাড়াতে ব্যর্থ হবে।
ধন্যবাদ। কাইয়ুম খান একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের নিরাপত্তা দায়িত্বে যারা নিযুক্ত তারা ব্যাপারটি কতখানি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, আর জহি প্রশ্ন করেছিলেন প্রতিকার কিভাবে সম্ভব। প্রতিকারের একটা দিক একটু আগেই অধ্যাপক জয়ন্ত রায় বললেন, এর সঙ্গে আমি মনে করি শাফকাত মুনির আপনি যদি একটু যোগ করেন এবং বাংলাদেশের নিরাপত্তার বিষয়টির উপর একটু আলোকপাত করেন।
ধন্যবাদ। জুহি রংপুর থেকে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় আমাদের সবারই এই বিষয় নিয়ে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। অধ্যাপক জয়ন্তরা একটু আগে যথার্থই বললেন যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়টিকে শুধুমাত্র স্বল্পমেয়াদী ভাবে চিন্তা করলে চলবে না, বরং এ বিষয়ে স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনা করা প্রয়োজন। বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে যখন আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টিকে সামনে আনব তখন আমাদের মনে রাখতে হবে যে এর জন্য প্রয়োজন সমগ্র সরকার সমগ্র সমাজ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে এখন বর্তমানে অত্যন্ত জরুরিভাবে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ে জাতীয় নীতি গ্রহণ করা প্রয়োজন, যেখানে পরিষ্কারভাবে বলা থাকবে যে সরকারের প্রতিটি অঙ্গের সরকারের প্রতিটি সংগঠনের কার কি কাজ, তারা কিভাবে বিভিন্ন সংগঠন কিভাবে তাদের লোকবল এবং তাদের সরঞ্জামাদি প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কাজ করতে পারবেন, সে সাথে সমাজের অন্যান্য স্তরে সমাজ সমগ্র সমাজ ব্যবস্থাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, যেটাকে আমরা হোল অফ গভর্নমেন্ট এন্ড হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ টুয়ার্ডস কাউন্টার টেরোরিজম বলে চিনে থাকি। শিক্ষা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষা ব্যবস্থার পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে এবং আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনাব কাইয়ুম খানের প্রশ্নের জের ধরে এটুকু বলতে চাই যে আমাদের নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য যেসব নিরাপত্তা সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টিকে নিয়েছেন এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারের সাথে যোগাযোগ স্থাপন করেছে এই বিষয়ে নতুন তথ্য আদান প্রদানের জন্য এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে।
ধন্যবাদ। শ্রোতাদের জানিয়ে রাখি যে হ্যালো ওয়াশিংটন আমাদের কল ইন শো প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পরবর্তী প্রশ্নটি করেছেন ঢাকা থেকে শেলি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে শেলি বলছি। আমার প্রশ্ন হচ্ছে এরকম একটি অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পার্টি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অস্থিতিশীল করতে চাচ্ছে এবং তারা এই জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত বলে অভিযোগ রয়েছে, এটা কতখানি যথার্থ? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান প্রশ্ন করছেন। হ্যালো,
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পছন্দ করুন আর নাই করুন, তার রাজনৈতিক দক্ষতাকে খাটো করার কোন অবকাশ নেই। তিনি বিশ্বের দীর্ঘতম বাম শাসন পশ্চিমবঙ্গের 34 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়েছেন আর ইসলামের ইতিহাসে ডিগ্রিধারী হিন্দু ধর্মাবলম্বী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন তাঁর রাজ্যের হিন্দু প্রধান এবং সংখ্যালঘু অথচ প্রভাবশালী মুসলিম ভোটারদের কিভাবে প্রভাবিত করতে হয়। আর পশ্চিমবঙ্গের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে মমতা প্রশাসনকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের অতিমাত্রায় দিল্লি নির্ভরতাই হয়তো তাকে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি বলি করে তুলেছে। আর এর সঙ্গে যদি বিজেপি আর তৃণমূল কংগ্রেসের দল কষাকষি যোগ হয় তবে তিস্তার পানি বন্টন, বাংলাদেশের জামাত দূষণ আর হাসিনা সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস এসবই অতি স্বাভাবিক ঘটনা বলেই মনে হয়। আপনাদের মতামত জানলে খুশি হব। ধন্যবাদ।
ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সমালোচিত হয়েছে সাম্প্রতিক এইসব ঘটনার কারণে। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক জয়ন্ত রায়ের কাছে।
হ্যাঁ, এটা অনেকেই বলছেন এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছেন বা তিনি যদি নাও দেন তার দলের কিছু কিছু নেতা কোন রাজ্যসভার সদস্য তারা হয়তো এই সমর্থনটা দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে থেকে এবং গোয়েন্দা দপ্তরের সব তথ্য হাতে না থাকার ফলে এগুলি সম্পর্কে আমাদের পক্ষে সঠিক কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে যেটা বলা অতিশয় সম্ভব সেটা হচ্ছে অনেক প্রচেষ্টার পর 34 বছরের যে শাসনের অবসান ঘটিয়ে যিনি ক্ষমতায় গেলেন তিনি চাইবেন নিশ্চয়ই পুরো 5 বছর টিকে থাকতে এবং তার পরের নির্বাচনটিও জিততে। এখন নানা ধরনের রাজনৈতিক চাপ অবরোধ ইত্যাদি তো চলবেই কিন্তু তার মধ্যে তিনি নিশ্চয়ই নিজের স্বার্থটা বুঝবেন এবং নিজের স্বার্থ বুঝলে কখনোই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দেবেন না। তার সামনে পাকিস্তানের উদাহরণ রয়েছে যে জঙ্গি গোষ্ঠীদের সমর্থন দিতে গিয়ে তারপর সেই জঙ্গি গোষ্ঠীদের ছবরে এমনকি পাকিস্তানের দুর্দণ্ড প্রতাপ যে সামরিক বাহিনী তারাও আহত হয়েছেন এবং তাদের অবস্থা খুব যে একটা মনোরম তাও নয়। কাজে এইসব তথ্য তার হাতে আছে এবং তিনি জানেন যে তার কাছে এখন সবচেয়ে প্রয়োজন এখানকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যাতে আগামী নির্বাচনটা তিনি পার হতে পারেন। অতএব ঠিক এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে না গিয়ে আমাদের উচিত হবে যে কি করে স্বল্পমেয়াদি হোক দীর্ঘমেয়াদি হোক কিছু বন্দোবস্ত নিয়ে যেসব জঙ্গি গোষ্ঠী ওপার থেকে আসছে বা এখানেও জন্ম নিচ্ছে তাদের যাতে জন্ম না হয় বা জন্ম হলেও যাতে তারা খুব বেশি প্রভাব অর্জন না করতে পারে সেদিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত।
ধন্যবাদ। মারুফ রহমানের প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ কৌশলী রাজনীতি এবং হাসিনা সরকারের দিল্লির সঙ্গে বেশি যোগাযোগ বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে গেছে কিনা এবং অমীমাংসিত বিষয়গুলো মীমাংসায় পৌঁছানো যাচ্ছে কিনা। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ,
আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আলোচনা করতে চাই যে
আমি বলতে চাচ্ছি না তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত না কিনা, কিন্তু আমরা যেটা দেখি যে কেন যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস যেগুলি উন্নয়নশীল দেশগুলোর মুসলিম এবং ভারতবর্ষে, তাদের সঙ্গে একটা জঙ্গি দলগুলোর কানেকশনের কথা কিন্তু বারবার উঠে এসছে। তৃণমূল কংগ্রেসে যে প্রথম এসছে তা কিন্তু না, আমরা বাংলাদেশেও ধরো অভিযোগ দেখেছি, পাকিস্তানও দেখেছি বা মধ্যপ্রাচ্য অন্যান্য দেশেও দেখেছি। তো এই দিকটাকে আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের বা পাকিস্তান বা ভারতবর্ষে যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস তাদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করছেন, আরেকটি হচ্ছে যারা প্রচলিত কথায় যাদেরকে আমরা বলি মৌলবাদী রাজনৈতিক দল, সেই মৌলবাদী রাজনীতি করছেন, আর এর মাঝখানে আরেকটি দল আছেন যারা মৌলবাদী রাজনীতি করেন না কিন্তু তাদের যে রাজনীতি সে রাজনীতি তারা ধর্মের কিছু এলিমেন্টস তারা রাখতে চান, কিছু ধর্মীয় স্লোগান, কিছু ধর্মীয় রেটোরিক, কিছু ধর্মীয় শব্দ তারা ব্যবহার করতে চান। সুতরাং আমরা দেখেছি এই যে মাঝখানে যে গ্রুপটা যারা মেইন স্ট্রিম রাজনীতি করছেন, যারা মৌলবাদী না কিন্তু ধর্মের বিভিন্ন স্লোগান, বিভিন্ন রেটোরিক বারবার ব্যবহার করছেন, এবং আমরা যেটা আমি আগে যেটা বলেছি যে এই সমস্ত মুসলিম প্রধান দেশগুলো এবং ভারতবর্ষে রাজনীতির ধর্ম একটা বড় ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন যাবৎ। সুতরাং ধর্মকে ব্যবহার করলে রাজনীতিতে একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা পলিটিক্যাল গেইনের একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পলিটিক্যাল এই গেইনটা অ্যাচিভ করার জন্য আমরা বারবার দেখেছি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, সেটা মৌলবাদী রাজনৈতিক দলগুলো এবং যারা রাজনীতির ধর্মের স্লোগান এবং রেটোরিক ব্যবহার করছেন, তাদের সাথে অনেক সময় আমরা এই অভিযোগটা দেখেছি যে জঙ্গিবাদী গোষ্ঠীর একটা কানেকশন বা প্যাট্রোনাইজ করা বা সুবিধা দেয়া। সুতরাং তৃণমূল কংগ্রেসে যে প্রথম তা কিন্তু নয়, আমরা বাংলাদেশ এবং পাকিস্তানে এই ফেনোমেনগুলো বারবার দেখে এসছি। আর যে প্রশ্নটা আপনি করলেন যে বাংলাদেশ ভারতের কূটনৈতিক যে ব্যাপারটি, সেটি একটা ভিন্ন আলোচনার বিষয় যে সেখানে বাংলাদেশের মূল ফোকাসটা অবশ্যই দিল্লি বেসড হওয়া উচিত এবং সেখানে মমতা ব্যানার্জি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছেন, সেটা কিভাবে নিরসন করা যায় সেটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। আমার মনে হয় যে এটা এই মুহূর্তে আজকের যে টপিক সেটার সঙ্গে এতটা সামঞ্জস্যপূর্ণ নয়।
শাফকাত মুনির,
দেখুন তৃণমূল কংগ্রেস একটি মূলধারার গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। আমি এখন পর্যন্ত আমি একজন বিশ্লেষক হিসাবে যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না পাচ্ছি বা আমার কাছে এমন কোন তথ্য রয়েছে যার ভিত্তিতে আমি এরকম একটি ক্লেমকে সমর্থন করতে পারি, ততক্ষণ পর্যন্ত এ ধরনের একটি ক্লেম যে তৃণমূল কংগ্রেস জঙ্গি সংগঠনকে সমর্থন করছে বা করে থাকতে পারে আমি এটাকে ভিত্তিহীন মনে করি, যতক্ষণ পর্যন্ত না তথ্য ও প্রমাণাদি আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। একটা জিনিস আমি শুধু বলতে চাই এখানে যে এ ধরনের জঙ্গি সংগঠনকে যদি পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে ভূখণ্ডের ভিতরে কোনো জায়গাতে তৎপরতা চালানোর সুযোগ দেয়া হয়ে থাকে, তা যে শুধু বাংলাদেশের জন্য হুমকি হবে তা কিন্তু নয়, এটা পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য তথা পূর্ব ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য কিন্তু একটি বিশাল হুমকি। অতএব আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এ ধরনের একটি পদক্ষেপ কখনো গ্রহণ করতে পারে বা করবে।
আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন কলকাতা থেকে কৃষ্ণগোপাল দত্ত। হ্যালো।
হ্যালো, আমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে কৃষ্ণগোপাল দাস বলছি। আমার প্রশ্ন হচ্ছে বর্ধমানে যে কাণ্ডটি ঘটলো তাতে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভবিষ্যতে কতটা মধুর হবে, এটাই আমার জিজ্ঞাসা।
ধন্যবাদ কৃষ্ণগোপাল দাস, আপনার নাম আমি ভুল করে দত্ত বলেছিলাম, আশা করি ক্ষমা করবেন। এর পরবর্তী প্রশ্ন করেছেন ভারতেরই মুর্শিদাবাদ থেকে জিয়াউর রহমান। হ্যালো,
সালাম আলাইকুম, আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। 2nd অক্টোবর আমরা দেখলাম বর্ধমানের খাগড়াগড়ে একটি ঘরে বিস্ফোরণ ঘটলো, দুইজনের মৃত্যু হয় বোমা তৈরির সময়। কি উদ্দেশ্যে বোমা তৈরি হচ্ছিল তার অবশ্যই সঠিক তদন্ত হওয়া দরকার এবং তা অবশ্যই জনসমক্ষে এনে এই ঘটনায় জড়িত সকলের যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি, কিন্তু তদন্তের গতি প্রকৃতিতে যেন কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। এক্ষেত্রে যেন মাদ্রাসাগুলিকেই টার্গেট করা হচ্ছে, যার ফলে মাদ্রাসায় ছাত্র শিক্ষক এমনকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এর ছাত্র শিক্ষকের মধ্যে যেন একটা ভীতির সঞ্চার ঘটেছে। মাদ্রাসার ছাত্র শিক্ষক এই কথাটি বলতেও যেন অনেকে ভয় পাচ্ছেন, এর পিছনে অবশ্যই রয়েছে মিডিয়ার ভূমিকা। আবার সদ্য যখন বীরভূমের বোমা উদ্ধার করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয় বা সেই বোমায় কেউ নিহত হয় তখন দেশীয় শাসক দলের জেলা সভাপতি তাকে ঘরোয়া ব্যাপার বলে বৈধতা দেন, এক্ষেত্রে NIA বা NSG কারোর আসার দরকার পড়ে না। দেশকে তো সমস্ত ধরনের সন্ত্রাস থেকে বাঁচানো দরকার, মিডিয়াও এক্ষেত্রে সক্রিয় নয়। তো এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? এটা কিন্তু মিডিয়ার এক ধরনের সন্ত্রাস। দেশের অখণ্ডতার স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। আপনারা কি বলেন? ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াউর রহমান আপনাকে। মুর্শিদাবাদের জিয়াউর রহমান অত্যন্ত তীক্ষ্ণ তীব্র প্রশ্ন করেছেন, ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুলেছেন এবং মাদ্রাসাকে ঢালাওভাবে দোষারোপ সম্পর্কে তার আপত্তি রয়েছে। অধ্যাপক জয়ন্ত রায়,
আসলে মাদ্রাসাকে ধারাভাবে দোষারোপ কেউই করেন না। আর মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে মাত্র 648টি সরকারি অনুমোদন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা আছে, কিন্তু বাকি যেগুলি অনুমোদন পায়নি বা রাষ্ট্র থেকে কোনো সাহায্যও পায় না, পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো রকম সাহায্য পায় না, তাদের সংখ্যা প্রায় 5000। প্রশ্নটা এদেরকে নিয়ে যে এদের যে পঠন পাঠন পাঠ্যসূচি সেগুলিতে কিন্তু আধুনিকীকরণের কোনো চেষ্টাই দেখা যায় না। যেগুলি সরকারি আওতায় আছে সেগুলিতে একটা চেষ্টা চলছে যাতে নাকি আধুনিক কিছু কিছু পাঠ্যসূচিতে আনা যায়, এবং সেই সঙ্গে অবশ্যই ধর্ম শিক্ষা যেটুকু দেওয়া সেটা তো দেওয়াই হবে। প্রায় 5000 এবং এদের সংখ্যা ক্রমবর্ধমান এবং এরা কোথেকে টাকা পাচ্ছে সবটা আমাদের কাছে পরিষ্কারও নয়, অথচ তারা কিন্তু নানা জায়গায় শাখা প্রশাখা বিস্তার করছেন এবং তাদের নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলি সবসময় আমরা একটা গণতান্ত্রিক দেশে করে উঠতে পারি না, এই জন্যই পারি না যে এর ফলে ভুল বোঝাবুঝি হতে পারে। এই যেমন ভুল বোঝাবুঝিটা হচ্ছে যে মাদ্রাসাকেই লক্ষ্য করা হচ্ছে, মাদ্রাসা কিন্তু ঠিক লক্ষ্যবস্তু নয়। মাদ্রাসার যে পঠন পাঠন পাঠ্যসূচি সেগুলি নিয়ে আলোচনা অবশ্যই হতে পারে এবং এটা নিয়ে সমালোচনা নিশ্চয়ই হবে, এবং এটা যদি না হয় তাহলে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমাদের যেহেতু আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক দেশ এবং এখানে পরধর্ম সহিষ্ণুতা বজায় রাখা প্রয়োজন, অতএব সেই জন্য মাদ্রাসা শিক্ষার দিকে আমাদের যেটুকু নজর দেওয়া উচিত দেওয়া হবে। আর আমাদের সাথে একটা আলিয়া বিশ্ববিদ্যালয়ও আছে, সেটা সম্পর্কে তো কোনো প্রশ্ন ওঠেনি। সেখানে যেমন তারা পড়াচ্ছেন, আমার কিছু কিছু ছাত্রীও সেখানে পড়ায়, কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলি অননুমোদিত গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পায় না, তারা কোথেকে সাহায্য পাচ্ছে, এগুলো নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করা হয় তাহলে হয়তো কিছু ঘুরতে সব পেরিয়ে যেতে পারে। সেই জন্য সবসময় আমরা এগুলো নিয়ে খুব একটা আলোচনা করিও না।
আসলে এই সরকারি সহায়তার বাইরে যে যাকে কমি মাদ্রাসা বাংলাদেশে বলা হয়, বাংলাদেশেও এ নিয়ে একটা বড় সমস্যা আছে, পাকিস্তানেও সমস্যা আছে। শাফকাত মুনির,
দেখুন আমি যে বিষয়টিকে যেভাবে দেখছি, যেহেতু ব্যাপারটি এখনো তদন্তাধীন এবং আমরা দেখেছি যে ভারতের শীর্ষ পর্যায় থেকে এই তদন্তের বিষয়ে বিশেষ দৃষ্টি নিবন্ধন করা হয়েছে, আমরা দেখেছি যে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রের বেশ কিছু নিরাপত্তা জনিত কর্তা ব্যক্তিদের নিয়ে ইতিমধ্যেই বর্ধমান এবং কলকাতা সফর করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে একদম শীর্ষ পর্যায় থেকে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অতএব তদন্তের স্বার্থে, তদন্তের প্রয়োজনে, তদন্তের খাতিরে হয়তো বা মাদ্রাসার ব্যাপারটি যেহেতু উঠে এসছে, যেটা অধ্যাপক জয়ন্ত রায় এইমাত্র এক্সপ্লেন করলেন যে মাদ্রাসার বিষয়ে হয়তো তারা কিছু বিশেষ দৃষ্টি দিয়েছেন মাদ্রাসার অর্থায়নের বিষয়ে, কারণ এখানে জঙ্গি গোষ্ঠীগুলোর অর্থায়নের প্রশ্নটি আবার নতুন করে সামনে এসছে, অতএব এই বিষয়টিকে এত সিম্পল ভাবে চিন্তা করা উচিত বলে আমি মনে করি না। এর সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে মাদ্রাসার যে সমস্যাটা পশ্চিমবঙ্গে উঠে এসছে তা কিন্তু আমরা বাংলাদেশেও অন্যভাবে ফেস করছি, কারণ আমরা দেখছি যে বেশ কিছু মাদ্রাসা রয়েছে যেগুলো কোনো তালিকার অন্তর্ভুক্ত নয় কিন্তু তারা বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে বিদেশ থেকে, তারা নতুন ইমারত তৈরি করছে, নতুন কাঠামো তৈরি করছে, কিন্তু অর্থের যোগান কিভাবে হলো বা তাদের কারিকুলাম কিভাবে তৈরি হচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো স্পষ্টতা নেই। অতএব যেভাবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে নজরদারি করছেন সেভাবে আমাদের কর্তৃপক্ষের কাছেও কিন্তু আমরা এই ব্যাপারে নজরদারি দেখেছি। অতএব আমি মনে করি না যে এই বিষয়টিকে এত সরলভাবে বা এটিকে একটি সম্প্রদায়ের উপর আঘাত হিসাবে চিন্তা করা উচিত।
ডক্টর সাইদ ইফতেকার আহমেদ,
হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে এখানে দু ধরনের মাদ্রাসা আছে, একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা, একটি হচ্ছে কমি মাদ্রাসা।
কিন্তু যে প্রশ্নটি উঠে এসছে, জঙ্গি রিক্রুট কি শুধু মাদ্রাসা থেকে হচ্ছে, তা কিন্তু না। জঙ্গি রিক্রুট হচ্ছে যে প্রচলিত যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, এমনকি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখান থেকেও জঙ্গি রিক্রুট হচ্ছে। তাহলে কথা আসছে যে কেন আমরা তাহলে মাদ্রাসা বিষয়টা সামনে চলে আসছে। মাদ্রাসাকে যদি ঢালাওভাবে দোষারোপ করা সেক্ষেত্রে ভুল হবে, কিন্তু যে প্রশ্নটা এখানে রয়ে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা দেখছি যে বাংলাদেশে বা ভারতবর্ষে একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও একজন ছাত্র বা ছাত্রীর যে আজকে আধুনিক জীবনে যে চ্যালেঞ্জ, একটি ভালো চাকরি পাওয়া এবং সেখানে সমাজে টিকে থাকা, তাদের পক্ষে কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে। সেইখানে মাদ্রাসায়, যেখানে এমনকি আলিয়া মাদ্রাসাও আমি বলবো, যেখানে আধুনিক শিক্ষায় কারিকুলাম খুবই সীমিত এবং কমই মাদ্রাসাতে একেবারে দেয়া হয় না, সেখান থেকে যখন একজন গ্র্যাজুয়েট বের হচ্ছেন, তিনি কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ছেন, কারণ সেখানে তার কিন্তু যে চাকরির অপশনগুলো কিন্তু অত্যন্ত সীমিত। এর ফলে যেটা হচ্ছে, একজন হতাশাগ্রস্ত ব্যক্তি, আমরা দেখেছি জঙ্গিদের প্রোফাইল যদি আমরা চেক করি, সবাই না কিন্তু একটা বড় অংশ কিন্তু হতাশা থেকে এ ধরনের সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। এটা আমরা যখন ভারতবর্ষে নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশ সরবরাহ আন্দোলন, সেখানেও আমরা দেখেছি একজন হতাশাগ্রস্ত তরুণ তরুণী এ ধরনের সন্ত্রাসবাদী আন্দোলনে যোগদান করেন। ফলে মাদ্রাসার যে সমস্ত গ্র্যাজুয়েটসরা বের হচ্ছেন, তাদের যে একটা হতাশা, সেই হতাশাকে কিন্তু জঙ্গিবাদী গোষ্ঠীগুলো এবং ক্ষেত্রবিশেষে মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো সেই হতাশাকে পুঁজি করে তারা তাদেরকে একটা রিক্রুটমেন্টের গ্রাউন্ড হিসাবে সেই জায়গাগুলিকে রেখে দিতে চান, এবং সেই মাদ্রাসার ছেলেমেয়েরা কিন্তু তাদের রিক্রুটের প্রধান রিক্রুট বা প্রধান টার্গেট হয়। এবং এর ফলে আমরা দেখি বাংলাদেশে এবং পাকিস্তানের মতো দেশগুলোতে আর কি, যে মৌলবাদী রাজনৈতিক ধারার দলগুলো অথবা রাজনীতির যারা ধর্মের ব্যবহার করতে চান, তারা কিন্তু এই মাদ্রাসার ক্ষেত্রে তাদের হাত দিতে চান না বা কোনো ধরনের সংস্কার করতে চান না। এবং সেই সংস্কার না করার অন্যতম কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক লক্ষ্য, সেই রাজনৈতিক লক্ষ্য এবং সেই রাজনৈতিক দলগুলোর যে ক্যাডার, সেই ক্যাডারকে রিক্রুট করার জন্য সেই ক্ষেত্রটাকে আনটাচড অবস্থা
সাম্প্রতিক বিস্ফোরণ এবং পরবর্তী ঘটনাক্রম যদি সাধারণের মনে পড়িয়ে দেয় কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত দুটি লাইন, তাহলে জানবো তুমি তো কোনো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও, তাহলে কি খুব অন্যায় হবে? অন্যায় হবে কি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা করা? অথবা নষ্ট হবে নাকি পারস্পরিক বিশ্বাস, সৌহার্দ আর সহিষ্ণুতার ঐতিহ্য? এর সুদূরপ্রসারী প্রভাবে ধ্বংস হয়ে যাবে না তো উন্মুক্ত বিশ্বের, মুক্ত বাণিজ্যের স্বপ্ন? নমস্কার, ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায় আপনাকেও। আপনি অত্যন্ত তাত্ত্বিক প্রশ্ন করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের কথা, মুক্ত বাণিজ্যের সম্পর্ক, এবং খানিক আগে কলকাতা থেকে কৃষ্ণগোপাল দাসের প্রশ্ন ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক। অধ্যাপক জয়ন্ত রায়,
আমার মনে হয় না যে এসব যে বিস্ফোরণ ঘটছে তা নিয়ে তদন্ত হচ্ছে। এর ফলে এই মুহূর্তে যেটা অত্যন্ত সমীচীন বলা যে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এর কোনো অভিঘাত পড়বে কি পড়বে না, আমার ধারণা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এর ফলে একেবারেই ক্ষুণ্ণ হবে না। তার কারণ ঢাকার সরকারও জানে যে দিল্লির সরকার এই ব্যাপারটা নিয়ে কতখানি নজরদারি করছেন এবং করবেন, আবার দিল্লির সরকারও জানেন যে ঢাকার সরকার অতীতেও এবং বর্তমানে এই সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে যে পরিমাণ সহযোগিতা করে চলেছেন তা সবারই ঈর্ষার বস্তু, পাকিস্তানের কাছে তো বটেই। অতএব আমি মনে করি না যে একটা বিস্ফোরণ ঘটলো, কিছু লোক ধরা পড়লো এবং তদন্ত চলেছে। আমরা ধরেই নিচ্ছি যে এর শাখা প্রশাখাও আছে, চতুর্দিকে বিস্তার লাভ করছে, কারণ জঙ্গিবাদ একবার যদি শুরু হয় তার শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করে। কিন্তু এর জন্য ঢাকার সরকার আর দিল্লির সরকারের মধ্যে কোন রকম যে ভুল বোঝাবুঝি হবে তার কোন সম্ভাবনা আমি অন্তত দেখি না। আর পশ্চিমবঙ্গের ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হয়তো আছে, যেহেতু তিস্তার ব্যাপারটা রয়েছে বা আরো কিছু কিছু ব্যাপার রয়েছে, তো সেগুলি সমাধান করতে গেলে একত্র বসে প্রথমত আমাদের কেন্দ্রীয় পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে কিছু আলোচনা করা দরকার, যেই আলোচনা হয়তো সঠিকভাবে হয়নি। আর তারপর দিল্লির সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ ভাবে পর্যালোচনা করা দরকার
আমাদের। জি বলুন বলুন।
কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ফলে ক্ষুণ্ণ হবে এটা আমি কোনো যুক্তি অন্তত পাই না।
আমাদের হাতে খুব বেশি সময় নাই, অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্বে আমরা চলে এসেছি। ঢাকা থেকে প্রশ্ন করেছেন মেমরি জাহান। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি মেমরি জাহান বলছি ঢাকা থেকে। আমার প্রথম প্রশ্ন হলো বর্ধমানে এই প্রশিক্ষণ বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি নিয়ে আসতে পারে, আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই ধরনের ঝুঁকি থেকে মুক্ত হওয়ার উপায়গুলো কি কি? ধন্যবাদ।
আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি কিশোরগঞ্জ থেকে, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম বলছি। বর্তমানে খাগড়াগড়ের বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যুগসূত্রের বিভিন্ন খবর গণমাধ্যম মারফত আমরা অবগত হয়েছি। এ থেকে ধারণা করা হচ্ছে ভারতের মাটিকে বিস্ফোরক ও অস্ত্র তৈরির কাজে লাগানো হচ্ছে, যা শুধু বাংলাদেশ নয় ভারতের পক্ষেও বিপজ্জনক। ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে মোদী সরকারের তরফে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভারতের জমি কোনোভাবেই বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গিবাদীদের ব্যবহার করতে দেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই অঙ্গীকার পালনে ভারত সরকার কতটা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে? ধন্যবাদ।
ধন্যবাদ। জনাব শাফকাত মুনির।
বর্ধমানের খাগড়াগড়ে যে সংগঠিত যে বিস্ফোরণ তা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি বিশেষ হুমকি। আমরা বহুদিন থেকে আমাদের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে বলে এসেছি যে একটি জঙ্গিবাদের সমস্যাটি অত্যন্ত সুবিশাল হুমকি শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তার জন্য নয় তথা আঞ্চলিক নিরাপত্তার জন্য। আমি একটু পেছনে ফিরে গিয়ে আগের প্রশ্নে জের ধরে বলতে চাই যে জঙ্গি সংগঠনগুলোর কিন্তু একটা অন্যতম লক্ষ্য হলো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে একটি ছেদ ঘটানো। অতএব আমাদেরকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে এ বিষয়ে যাতে এই ঘটনার ফলে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যেন কোনো টানাপোড়েনের সৃষ্টি না হয়। এখন যে বিষয়টি অত্যন্ত জরুরি ভাবে করা প্রয়োজন তা হলো অবিলম্বে ভারতের সাথে তথ্যের আদান প্রদানের মাধ্যমে সম্পূর্ণ প্লটটি বা জেএমবির সম্পূর্ণ ছকটিকে অনুধাবন করা এবং সেজন্য এপার বাংলাদেশে তথা পশ্চিমবঙ্গে এ বিষয়ে নিরাপত্তাজনিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমাদের সাথে এই মনে রাখতে হবে যে শুধুমাত্র একটি সফল জঙ্গি হামলার অনুপস্থিতি মানে এই নয় যে জঙ্গি সংগঠনের কাছ থেকে হুমকি নেই। যদিও আমরা বাংলাদেশে বিভিন্ন পদক্ষেপের কারণে গত 6-7 বছরে কোনো সফল জঙ্গি হামলা দেখিনি, বা তার মানে এই নয় যে বাংলাদেশের জঙ্গিবাদের থেকে কোনো হুমকি নেই। বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ অত্যন্ত সুবিশাল একটি হুমকি এবং এ বিষয়ে আমাদের সবার অত্যন্ত সচেষ্ট থাকা প্রয়োজন।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
আমি খুব সংক্ষেপে বলছি, জঙ্গিবাদের কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা? আমার উত্তর হচ্ছে না। আমরা বরং দেখছি বাংলাদেশ এবং ভারত জঙ্গিবাদকে যৌথভাবে মোকাবেলা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ একসাথে নিচ্ছেন। আরেকটি প্রশ্ন ছিল যে ভারত জঙ্গিবাদ দমনে সক্ষম কিনা। এখানে আমি উত্তর দিতে চাই যে সক্ষম কিনা এর চেয়ে বোধহয় আমাদের মানে জোর দেওয়া উচিত ভারত জঙ্গিবাদ দমনে আন্তরিক কিনা। ভারত যে জঙ্গিবাদ দমনে আন্তরিক সেটি প্রমাণিত হয়েছে, এবং সক্ষম কিনা বাংলাদেশ এবং ভারত এটি আগামী দিনগুলোতে প্রমাণিত হবে। আমি খুবই আশাবাদী যে ভারত এই কাজটি সফলভাবে করতে সক্ষম হবে।
অধ্যাপক জয়ন্ত রায়।
আমিও আশাবাদী যে ভারত এবং বাংলাদেশ সম্মিলিতভাবে এই জঙ্গিবাদের আক্রমণকে প্রতিহত করতে পারবে, এবং বাংলাদেশ তো ইতিমধ্যেই যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে, যার জন্য সেখানকার যারা জঙ্গি তারা এখানে পালিয়ে আসার চেষ্টা করছে। আর ভারতবর্ষ এত বিরাট দেশ, কিন্তু সেই তুলনায় খুব বেশি যে জঙ্গি ঘটনা ঘটছে তা নয়। পাকিস্তানের তৎপরতা সত্ত্বেও আমরা যেহেতু সদা প্রস্তুত, সেই জন্য বিভিন্ন অংশে খুব একটা জঙ্গি ঘটনা ঘটছে তা ঘটছে না, কিন্তু একটা দুটো ঘটলেই আমরা অবশ্যই চমকিত হই, অত্যন্ত উদ্বিগ্ন হই। যেমন এই বর্ধমানের ব্যাপারে হয়েছে। বর্ধমানের আগে যে মুর্শিদাবাদের লাশগুলোতেও একটা বিস্ফোরণ ঘটেছিল সেটা অনেক সময় আমরা ভুলে যাই বা বলি না, কাজে উদ্বেগের যথেষ্ট কারণ আছে, কিন্তু উদ্বেগ না থাকলে নীতি নির্ধারণটাও ঠিক যথার্থ হবে না।
আপনাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অত্যন্ত বলা যেতে পারে গুরুত্বপূর্ণ আলোচনায় এবং বাংলাদেশ ভারত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রসঙ্গ নিয়ে এ দুটি দেশ এবং সম্পূর্ণ পুরো অঞ্চলের যে স্বার্থ সেটাকে নিয়ে। অতএব আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাইদ ইফতেকার আহমেদ আপনাকে, অধ্যাপক জয়ন্ত রায় আপনাকে এবং শাফকাত মুনির আপনাকেও। আমাদের হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।